বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 8 ফেব্রুয়ারি, 25 মাঘ এবং ফার্সি 20 বাহমান। রেডিও ধরনের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। সরকার ও গণমাধ্যমের উপর মার্কিনীদের অনাস্থা, এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বান্দরবান জেলার আদিবাসী সম্প্রদায়ের মানববন্ধন সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর উপলক্ষে বিশেষ আলোচনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন চিঠিপত্রে আসর প্রিয়জন। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মস্কো সফরে গেলেন ইরানের সংসদ স্পিকার বাকের কলিবফ। দুমার স্পিকারের কাছে হস্তান্তর করলেন সর্বোচ্চ নেতার বিশেষ বার্তা। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে দাবি বাইডেনের। অসংলগ্ন বক্তব্য সংশোধন করার আহ্বান জানালেন জারিফ। বাংলাদেশে খালেদা জিয়ার কারাবন্দিত্বের 3 বছর পূর্তি, তাকে সম্পূর্ণ মুক্তি দেওয়ার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করল বিএনপি। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2 নম্বর লোক বললেন তৃণমূল নেতা। মিম আল্লাহ ছড়া কাউকে ভয় করে না বলে প্রত্যয় ওয়াইসের। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির একটি গুরুত্বপূর্ণ বার্তা আজ রুশ সংসদ দুমার স্পিকার ভিয়াসিস্লাভ ভোলোদিনির কাছে হস্তান্তর করা হয়েছে। রাশিয়া সফররত ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ এই বার্তা হস্তান্তর করেন। দুমার স্পিকার বার্তাটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দেবেন। বার্তাটি দুই দেশের কৌশলগত সম্পর্ক বিষয়ক বলে তিনি জানান। ইরানের সংসদ স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে এখন রাশিয়ায় রয়েছেন কলিবফ। তিনি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। ইরানের স্পিকার বলেন আন্তর্জাতিক পরিবর্তনশীল পরিস্থিতির কোনো প্রভাব দুই দেশের সম্পর্কের উপর পড়বে না, আর এ বিষয়টির উপর জোর দিতেই তিনি সেদেশ সফর করছেন বলে জানান কলিবফ। রোববার রাতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল নিয়ে রাশিয়া সফরে গেছেন ইরানের সংসদ স্পিকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে তার দেশের কর্মকর্তাদের তেহরান বিরোধী বক্তব্যের
পুনরাবৃত্তি করেছেন। তিনি সিবিএস নিউজ নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে আরোপিত কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। তিনি ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং এই সমঝোতার ব্যাপারে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রসঙ্গ এড়িয়ে দাবি করেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ বন্ধ করতে হবে। বাইডেন দাবি করেছেন, পরমাণু সমঝোতা সম্পর্কে আমেরিকার কোনো পদক্ষেপ নেওয়ার আগে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। বাইডেন এমন সময়ে দাবি করলেন যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই রোববার তেহরানে এক ভাষণে বলেছেন, আমেরিকাকে আগে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করতে হবে, তা না করা পর্যন্ত ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরোধিতার কারণে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় পরমাণু কর্মসূচি ছাড়া অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি এবং এ ব্যাপারে আর কোনো আলোচনায় বসবে না তেহরান। তিনি আইআরআইবি দুই নম্বর টিভি চ্যানেলের এক বিশেষ টক শোতে অংশ নিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন। জারিফ বলেন, আমেরিকার সাবেক ট্রাম্প প্রশাসন কোনো কারণ ছাড়াই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং ইউরোপীয় দেশগুলোকে এই সমঝোতা লঙ্ঘন করতে বাধ্য করেছে। বর্তমান বাইডেন প্রশাসন এখন পর্যন্ত এই সমঝোতার ব্যাপারে কোন স্থির সিদ্ধান্ত নিতে পারেনি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেন প্রশাসন বিগত দিনগুলোতে পরমাণু সমঝোতার ব্যাপারে অসংলগ্ন ও খাপ ছড়া কথাবার্তা বলেছে, তবে এসব বক্তব্য সংশোধন করে একটি স্থির সিদ্ধান্তে আসার জন্য এখনও ওয়াশিংটনের হাতে সময় রয়েছে। জারিফ বলেন, আমেরিকাকে আজ হোক কিংবা কাল এই সমঝোতায় ফিরে আসতেই হবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই, তাদের সঙ্গে আলোচনার মানে হয় না। লেবাননের নূর রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। হিজবুল্লাহর উপমহাসচিব আরও বলেছেন, হিজবুল্লাহর কাছে একটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তা হল এই অঞ্চলে দখলদার ইসরায়েলের অস্তিত্ব এর হুমকি। লেবাননের এই নেতা আরও বলেন, আমেরিকার সঙ্গে যে কোনো আলোচনায় ওয়াশিংটন ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে কাজ করে এবং তাদের পক্ষ নেয়। শেখ নাইম কাসেম বলেন, ইহুদিবাদীরা সবসময় আক্রমণাত্মক, কিন্তু প্রতিরোধ সংগ্রামীরা ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করে চলেছে এবং ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি। দুটি দুর্নীতির মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া গত বছরের 25 মার্চ জামিনে মুক্তি পেলেও শর্ত সাপেক্ষে তাকে গৃহবন্দী অবস্থায় থাকতে হচ্ছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের 3 বছর পূর্তি হচ্ছে আজ সোমবার 8 ফেব্রুয়ারি। দুটি দুর্নীতির মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়া গত বছরের 25 মার্চ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেও শর্ত সাপেক্ষে তাকে গৃহবন্দী অবস্থায় থাকতে হচ্ছে। এদিকে তার মুক্তির দাবিতে আজ ঢাকা মহানগরী সহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। অপরদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেবার প্রক্রিয়া এগিয়ে নিতে এবং তার জামিনের মেয়াদ বাড়াতে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সরকারের উচ্চ পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। আগামী 26 মার্চ জামিনের মেয়াদ শেষ হবার আগেই তা আরেক দফা বাড়ানোর আবেদন করবে পরিবার। প্রস্তুতির অংশ হিসেবে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ 4 জন আইনজীবী খালেদা জিয়ার পরিবারের সাথে সমন্বয় করে জামিনের মেয়াদ বাড়ানোর একটি খসড়া আবেদনও তৈরি করেছেন। এছাড়া চলতি সপ্তাহেই সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদনও করা হবে। এ প্রসঙ্গে বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেছেন, আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে, এরপর এটিতে আইন মন্ত্রণালয় মতামত দেবে। মুক্তি দেবার বিষয়টি সরকারের এখতিয়ার, সরকার চাইলে নির্বাহী আদেশে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা নেবার অনুমতি দেয়া হতে পারে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, পুরনো আর্থার আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ অন্য সব রোগী আগের চেয়ে বেড়েছে, একা চলাফেরা করতে পারেন না। সার্বিকভাবে তার চিকিৎসা তদারকি করছেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত ইরানোলজি বিভাগের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ইরান বৃত্তি প্রদান করবে বলে জানিয়েছে ইরানোলজি ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিভাগের প্রধান ড. হামিদ ফুরোজান। তিনি ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী ও নারী দিবস উপলক্ষে আজ ইরান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক ওয়েবিনারে এ সুখবর জানিয়েছেন। বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র, ইরানের সাদি ফাউন্ডেশন ও ইরানোলজি ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ভারতে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে ভয়াবহ বিপর্যয় ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে তাঁকে দুনম্বরী লোক বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি। আজ বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলা শ্রীরামপুরে ওই মন্তব্য করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার সব খেয়ে নিয়েছে, ওরা শুধু তোলা তুলেছে, সেজন্য বাঁধ ভেঙে যাচ্ছে, আর ওই তোলা মোদী আর অমিত শাহকে পাঠিয়েছে। অমিত শাহ আর মোদী তা ভাগ করে খাচ্ছে। ভদ্রলোকের মতো মুখ দেখাচ্ছে নরেন্দ্র মোদী, দাড়ি নিয়ে যেন মহাপুরুষ, কিন্তু ওর মতো একটা দুনম্বরি লোক আপনি আর কোথাও পাবেন না। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস, বিজেপি ও আরএসএসকে ভয় পায় বলে মন্তব্য করেছেন ভয় পায় না বলে মন্তব্য করেছেন মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। তিনি আরও বলেছেন, মিম সদস্যরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি প্রধান বিরোধী দল কংগ্রেস সম্পর্কে বলেছেন, কংগ্রেস দল বিজেপি ও আরএসএসকে ভয় পায়। গতকাল রোববার বিজেপি শাসিত গুজরাটের আহমেদাবাদে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। ওয়াইসি বলেন, মজলিশের এক একজন সদস্য কেবলমাত্র আল্লাহকে ভয় পায়। ওয়াইসি বলেন, মজলিশের এক একজন সদস্য কেবলমাত্র আল্লাহকেই ভয় পায়। প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমরা সম্মান করি, কিন্তু ব্যক্তি নরেন্দ্র মোদীকে আমরা কখনো ভয় পাই না এবং পাবও না ইনশাআল্লাহ তাআলা। তিনি আরও বলেন, কেউ যদি বলে মাথা নত করো তা হতে পারে না। যদি কারো কাছে মাথা নত করতে হয়, তিনি হলেন জমিন ও আসমানের মালিক, মানুষের সামনে মাথা নত নাই। আহমেদাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনের আগে প্রথম জনসভায় বক্তব্য দিতে আসা ওয়াইসি বলেন, সংবিধান দিয়ে মজলিশ হিন্দুত্ববাদের মুখোমুখি হবে, সংবিধান দিয়ে আমরা হিন্দুত্ববাদকে চ্যালেঞ্জ জানাব। আহমেদাবাদ পৌর কর্পোরেশনের নির্বাচনের জন্য মিম ছয়টি ওয়ার্ডে 21 জন প্রার্থী দিয়েছে। ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, চীন 1000 বর্গ কিলোমিটার পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে, কিন্তু মোদী এমনকি চীন শব্দটিও বলেননি।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। তিনি তার বার্তায় বলেছেন, মিম প্রধান বলেছেন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না তার সদস্যরা, তবে কংগ্রেস, বিজেপি, আরএসএসকে ভয় পায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার স্মৃতিকথা নিয়ে লিখিত বই খুনে দেলিকে লাল শোধ বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। ইরানের সাবেক স্বৈরাচারী শাহ সরকার বিরোধী আন্দোলনের দিনগুলোতে সর্বোচ্চ নেতার কারাবরণ ও নির্বাসিত জীবন নিয়ে লিখিত বইটির বাংলা নাম দেয়া হয়েছে হৃদয়ের যে রক্ত হল চুনি রত্ন। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়ে বলেছে, হৃদয়ের যে রক্ত হল চুনি রত্ন বইয়ে আয়াতুল্লাহ খামেনেয়ির শৈশব থেকে মধ্য বয়স পর্যন্ত সময়কার স্মৃতিচারণ করা হয়েছে, যেখানে মূলত শাহ সরকার বিরোধী সংগ্রামের কঠিন সময়গুলো উঠে এসেছে। 400 পৃষ্ঠার বইটি যৌথভাবে প্রকাশ করেছে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও ঢাকার রোদেলা প্রকাশনী। 15 অধ্যায় বিশিষ্ট বইটি ফার্সি থেকে বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বালি এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন ডক্টর এম আব্দুল কুদ্দুস বাদশা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটে যুক্ত হয়েছে 340 যুদ্ধযান। আজ দক্ষিণের উপকূলীয় শহর বান্দর আব্বাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব যুদ্ধযানের সংযুক্তি ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও আইআরজিসির নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংসিরি সহ আরও কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও গণমাধ্যমের প্রতি জনগণের অবিশ্বাস ও অনাস্থা দিনকে দিন বাড়ছে, এমনকি হোয়াইট হাউস ওই বিষয়টি স্বীকার করেছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও গণমাধ্যমের প্রতি জনগণের অবিশ্বাস ও অনাস্থা দিনকে দিন বাড়ছে, এমনকি হোয়াইট হাউসও এ বিষয়টি স্বীকার করেছে। মার্কিন সরকার, সার্বভৌমত্ব ও মার্কিন গণমাধ্যমের প্রতি এই অবিশ্বাসের কারণ হল সেখানকার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী নজিরবিহীন সহিংসতা, অর্থনৈতিক মন্দা ও করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার। হোয়াইট হাউসের মুখপাত্র জেনিফার স্যাকে গতকাল বলেছেন, সরকার সংবাদ মাধ্যম ও তথ্য উপাত্ত এবং পরিসংখ্যানের প্রতি মার্কিন জনগণের মধ্যে ব্যাপক অবিশ্বাস বিরাজ করছে, আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। মার্কিন এই সংকটের বড় কারণই হল সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে নজিরবিহীন কারচুপি হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ। ট্রাম্প বলেছেন, মার্কিন রাজনৈতিক ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত এবং তিনি নির্বাচনে ভোট গ্রহণের ব্যবস্থাকেও প্রশ্নের সম্মুখীন করেছেন। ট্রাম্পের পরোক্ষ আহ্বান ও উস্কানিতে একদল উগ্র সমর্থক গত 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে অভ্যুত্থানের স্টাইলে ভয়াবহ হামলা চালায়, আর এ বিষয়টি দেশটির রাজনৈতিক সার্বভৌমত্বের বৈধতাকে মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। ফলে মার্কিন রাজনৈতিক ব্যবস্থার প্রতি বাড়ছে দেশটির জনগণের অনাস্থা। ট্রাম্প সরকারের উদাসীনতার কারণে দেশটিতে করোনা ভাইরাসে মারা গেছে প্রায় 5 লাখ নাগরিক ও করোনায় আক্রান্ত হয়েছে 2 কোটি 80 লাখের বেশি মানুষ। বেকারত্ব ও অর্থনৈতিক মন্দা এবং দারিদ্র ও ক্ষুধাও ব্যাপক মাত্রায় বেড়েছে, আর এ অবস্থা মোকাবেলা করা এখন বাইডেন সরকারের কর্মসূচির প্রধান অগ্রাধিকারের তালিকায় রয়েছে। কিন্তু বড় সমস্যা হল মার্কিন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বিতর্ক এখনও চলছে। বাইডেন সরকার $1.9 trillion যে অর্থনৈতিক পরিকল্পনা নিয়েছে তার বিপক্ষে ভোট দিয়েছে সব রিপাবলিকান সিনেটর। মার্কিন রাজনৈতিক এলিটদের মধ্যে এই কাদা ছোঁনাছুঁড়িতে দুপক্ষের সমর্থক মিডিয়াগুলোও অংশ নিচ্ছে, ফলে দেশটির মিডিয়ার প্রতিও আস্থা হারাচ্ছেন মার্কিন জনগণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরছি দৃষ্টিপাতে। বাংলাদেশের বান্দরবানে আদিবাসী ম্র সম্প্রদায় লং মার্চ করেছে, সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাঁচতারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে আবারও পদযাত্রা করেছেন আদিবাসী মোরো সম্প্রদায়। গতকাল রোববার কয়েক হাজার মোরো নারী ও পুরুষ চিম্বুক পাহাড়ের রামড়িপাড়া থেকে প্রায় 5.5 ঘন্টা লং মার্চ করে বান্দরবান জেলা শহরে রাজার মাঠে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন। এর আগেও কালচারাল শোডাউনের নাম দিয়ে সাংস্কৃতিক শোভাযাত্রা করেছিলেন চিম্বুক পাহাড়ের মোরো জনগোষ্ঠী। গতকাল রাজার মাঠে সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করে আন্দোলনের অন্যতম নেতা সিংপাত মোরো বলেছেন, তাদের কালচারাল শোডাউন সহ নানা প্রতিবাদ উপেক্ষা করে চিম্বুকের নাইতং পাহাড়ে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ চলছে, এজন্য চিম্বুক পাহাড়বাসী আবারও লং মার্চ করতে বাধ্য হয়েছে। আগামী 10 দিনের মধ্যে হোটেল ও বিনোদন পার্কের প্রকল্প বাতিল এবং নির্মাণ কাজ বন্ধ করা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মোরদের চলমান আন্দোলনের সক্রিয় নেতা জাতীয় মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম পূর্বাঞ্চলের সভাপতি অ্যাডভোকেট ভুলনলাল ভৌমিক রেডিও তেহরানকে বলেছেন,
এক জায়গাতে আছে আর মৌগোষ্ঠী আসলে কোথায়ও, এই যে তিন পাহাড়ের আর কোথায়ও নেই। আপনার পাঁচতারা হোটেল নির্মাণের চেষ্টা চলছে, তাতে বলে ওখানকার ভারসাম্য নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে এবং মৌগোষ্ঠী ওখান থেকে উচ্ছেদ হবে। এই কারণে আমরা মূলত ওখানকার আন্দোলনটা করছি।
উল্লেখ্য, বান্দরবান জেলা শহর থেকে 47 কিলোমিটার দক্ষিণ পূর্বে চিম্বুক পাহাড়ে পাঁচতারা মেরিয়ট হোটেল এবং বিনোদন পার্কের কাজ শুরু হয়েছে গত সেপ্টেম্বরে। ব্যবসায়ী গোষ্ঠী শিকদার গ্রুপের আর অ্যান্ড আর হোল্ডিংস লিমিটেড এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এখানে মূল হোটেল ভবন ছাড়াও এক পাহাড় থেকে অন্য পাহাড়ে পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে 12টি পৃথক ভিলা, আধুনিক ক্যাবল কার এর ব্যবস্থা থাকবে। সেখানে রাইড এবং সুইমিং পুল সহ বিভিন্ন ধরনের বিনোদন সুবিধা থাকবে বলেও জানানো হয়েছে। এর আগে গত 13 নভেম্বর বিকেলে চট্টগ্রাম মহানগরীর চেরাগি পাহাড় এলাকায় অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশ থেকেও অনতিবিলম্বে চিম্বুক পাহাড়ে এসব নির্মাণ কাজ বন্ধের দাবি জানানো হয়।
প্রতিবেদনটি শুনলেন। এবারে ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর শীর্ষক বিশেষ ধারাবাহিক আলোচনা।
আলোকোজ্জ্বল 10 প্রভাত। শ্রোতে ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা। ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর শীর্ষক বিশেষ ধারাবাহিক আলোচনার 9ম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইমাম খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব ঘটায় ইরান পররাষ্ট্র নীতি সহ সব ক্ষেত্রে স্বাধীন নীতির অনুসারী হতে সক্ষম হয়। ইমাম খোমেনি বলতেন, প্রাচ্যও নয় পাশ্চাত্যও নয়, ইসলামই শ্রেষ্ঠ। এর আগে ইরানের রাজতান্ত্রিক ও স্বৈর সরকারের প্রধান শাহ কোনো স্বাধীন ইচ্ছাই পোষণ করতে পারতেন না। প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী নিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার কোনো সার্বভৌম ক্ষমতা বাস্তবে ছিল না, বরং ব্রিটিশ, মার্কিন ও পশ্চিমা সরকারগুলোর সঙ্গে পরামর্শ করে তাকে এইসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে হতো। একবার শাহের মাতা বা সাবেক রানী শাহকে বললেন, তুমি তো জানো তোমার আশেপাশের এরা হচ্ছে বিজাতীয় শক্তিগুলোর অনুচর, কিন্তু তা সত্ত্বেও তুমি ওদের তাড়িয়ে দিচ্ছ না কেন? শাহ অত্যন্ত নিরুপায় ও ক্ষমতাহীন ব্যক্তির মতো বললেন, এদেরকে বের করে দিলেও আমার আশেপাশে এরা আরও অনেক লোক পাঠাবে, তাই এরাই থাকুক যাতে পশ্চিমা সরকারগুলো ইরানের ব্যাপারে স্বস্তি অনুভব করে।
শাহের কুখ্যাত গোপন পেটুয়া বাহিনী ও গোয়েন্দা সার্ভিস সাবাকের প্রধান ও উপপ্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তারা সবাই মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখত। তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যদিও শাহের কাছ থেকে একটা আনুষ্ঠানিক অনুমতি নিত, কিন্তু এর আগেই তারা সংশ্লিষ্ট ওইসব বিষয়ে ব্রিটেন ও মার্কিন সরকারের কাছে তথ্য পাচার করত। শাহ নিজেও এইসব বাস্তবতার কথা জানতেন। ইরানের উপর ইঙ্গোমার্কিন কর্তৃত্বকামিতার প্রভাব ছিল এতই গভীর যে হোসাইন ফারদোস্ত ইরানে নিযুক্ত ব্রিটিশ গোয়েন্দা প্রধান ট্রাটের সঙ্গে তার সাক্ষাতের স্মৃতি তুলে ধরে লিখেছেন, ট্রাট খুব অসন্তোষ প্রকাশ করে আমাকে বলেছিলেন শাহ তথা মোহাম্মদ রেজা জার্মান রেডিও শোনে এবং তাদের পরিকল্পনাগুলোর আলোকেই দ্বিতীয় মহাযুদ্ধকে অনুসরণ বা পর্যবেক্ষণ করছে। ওই সাক্ষাতের পর আমি বিষয়টি শাহকে জানালে তিনি ভয়ানক এক ধাক্কা খেয়ে বিস্ময় প্রকাশ করে বললেন, ইংরেজরা কি করে জানে যে আমি রেডিও শুনি? কালকে অন্য সব কাজের আগেই ট্রাটকে বলবে যে মোহাম্মদ রেজা সব পরিকল্পনা টুকরো টুকরো করে ফেলেছে এবং সে ট্রাটের অনুমোদিত রেডিও ছাড়া অন্য কোনো রেডিওই আর শুনবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের তথ্য অনুযায়ী ইরানে ১৯৭৬ সালে মার্কিন উপদেষ্টার সংখ্যা বেড়ে ৪৬,০০০ হয়েছিল এবং ইরানের কাছে অস্ত্র বিক্রি বাড়ানোর মাধ্যমে ১৯৮০ সাল নাগাদ এই সংখ্যা ৬০,০০০ বাড়ানোর পরিকল্পনা ছিল মার্কিন সরকারের। বর্তমানে ইরানের সরকার বিজাতীয় শক্তিগুলোর সেবাদাস নয়, বরং বিশ্ব অঙ্গনের এক অসাধারণ স্বাধীন শক্তি। পশ্চিমাদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ন্যাশনাল ইন্টারেস্টের দেয়া তথ্য অনুযায়ী ২০১৭ সালে বিশ্বের ৮টি বড় শক্তির অন্যতম ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরান। সামরিক ক্ষেত্রেও শাহ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হওয়া সত্ত্বেও আসল ক্ষমতা ছিল তার বিদেশি প্রভুদের হাতে। একদিন শাহ খুব দুঃখিত চিত্তে তার মাকে তথা সাবেক রানীকে বললেন, প্রিয় মা, এই সালতানাতকে যেন মৃত ব্যক্তির গোসলদানকারী কোনো এক ব্যক্তি নিয়ে যায়। আমি শাহ ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হওয়া সত্ত্বেও আমাকে কোনো কিছু না জানিয়ে ও আমার অনুমতি ছাড়াই আমাদের জঙ্গি বিমানগুলো ভিয়েতনামে নেওয়া হয়েছে।
মার্কিন সরকার সেই পুরনো যুগ থেকেই ইরানে সেনা মোতায়েন করে রাখত। যখনই দরকার মনে করত, তারা ইরানের খাঁটি ও সাজ সরঞ্জামকে নিজেদের মাল মনে করেই ব্যবহার করত। যেমন তারা ইরান থেকে বিমান ও রণতরীর জ্বালানি ফ্রি ব্যবহার করত। ইরানের কাছে খুব বর্ধিত দামে সমরাস্ত্র বিক্রি করত মার্কিন সরকার। একবার ৬.৫ মিলিয়ন ডলার মূল্যের প্রতিটি বিমানের দাম বাড়িয়ে ১৮ মিলিয়ন ডলার করা হয়। আরেকবার ৬টি যুদ্ধজাহাজের দাম ২৮০ মিলিয়ন ডলার নির্ধারণ করা সত্ত্বেও শাহ ৬০০ মিলিয়ন ডলার পরিশোধ করতে বাধ্য হয়। এভাবেই পেন্টাগন ইরানের তেলের আয় গ্রাস করত। ইরানের শাহ সরকারের অর্থনৈতিক স্বাধীনতা বলেও কিছু ছিল না। ইরান পরিণত হয়েছিল পরাশক্তিগুলোর পছন্দনীয় ভোক্তায়। মাইকেল লিডেন লিখেছেন, মার্কিন সরকার ইরান থেকে তেল কেনা বাবদ ১ ডলার খরচ করলেও তার বিপরীতে ইরানিরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও অন্যান্য সামগ্রী কেনা বাবদ ২ ডলার খরচ করত।
মার্কিন জেনারেল উইলিয়ামসন সামরিক উপদেষ্টা বাহিনী প্রধান হিসেবে ১৯৭১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ইরানে ছিলেন। তার মতে এ সময় মার্কিন সরকার ইরানের সঙ্গে ৭০০টি চুক্তি সম্পাদন করেছিল এবং তাতে মার্কিন সরকারের আয় হয়েছিল ৪০০ কোটি ডলার। সে সময় ইরানের অর্থনীতি ছিল কেবলই তেল বিক্রি নির্ভর। ১৯৭৬ সালে ইরানের রপ্তানি আয়ের ৯৩% উৎস ছিল অপরিশোধিত জ্বালানি তেল, আর ২০১৬ সালে এই নির্ভরতা কমিয়ে ৬৩% আনতে সক্ষম হয় ইসলামী ইরান।
এবার আমরা ইসলামী ইরানের উন্নয়নের কয়েকটি প্রধান সাফল্যের সূচক তুলে ধরব। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী ইসলামী বিপ্লবের আগে 1977 সনে ইরানের জনসংখ্যার 46% দারিদ্র্যসীমার নিচে বসবাস করত, কিন্তু 2017 সালের হিসেব অনুযায়ী ইরানের দারিদ্রের হার ছিল মাত্র 10.90%। অন্যদিকে এর এক বছর আগেও ব্রিটেনে দারিদ্রের হার ছিল 19%, আর মার্কিন যুক্তরাষ্ট্রেও এই হার 12%। গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট অনুযায়ী সৌদি আরবে 2013 সালে সৌদি আরবের 25% জনগণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করত। ইসলামী বিপ্লবের আগের তুলনায় ইরানে খাদ্য সামগ্রী উৎপাদন বেড়েছে 4 গুণ, কৃষিপণ্যের উৎপাদনও বেড়েছে 4 গুণ, গৃহপালিত পশু উৎপাদন বেড়েছে 3 গুণ, মুরগির গোশতের উৎপাদন বেড়েছে 10 গুণ। ইরানে প্রত্যেক ব্যক্তির বিপরীতে লাল গোশত উৎপাদনের পরিমাণ বেড়েছে 1.5 গুণ। প্রত্যেক ব্যক্তির বিপরীতে ইরানের সামুদ্রিক খাবার ও মাছ উৎপাদন বেড়েছে 5 গুণ।
বিশ্বের বিভিন্ন দেশে যখন শ্রেণী বৈষম্য বেড়েই চলেছে, তখন ইরানে তা লক্ষণীয় মাত্রায় কমেছে। যেমন 1986 সন থেকে 2014 সাল নাগাদ ইরানে শ্রেণী বৈষম্য 8.6% কমেছে। সাংস্কৃতিক ক্ষেত্রেও ইরানের শাহ সরকার পশ্চিমা সংস্কৃতি ও অশালীনতা ব্যাপক মাত্রায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ইরানি চলচ্চিত্র ও নাটকে ছিল অশালীন দৃশ্যের ছড়াছড়ি। অফিস, আদালত, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান ও পথেঘাটে নারীর কোনো যথাযথ নিরাপত্তা ছিল না, আর ইসলামী বিপ্লবের পর এই অবস্থা হয়েছে পুরোপুরি বিপরীত।
শ্রোতা ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনা আপাতত শেষ করছি। একই বিষয়ে কথা হবে আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
এবার রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 8 ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, টিকা নিলেও সবাইকে মাস্ক পরতে হবে বলেছেন প্রধানমন্ত্রী দৈনিক যুগান্তর। মন্ত্রীরা আগে ভ্যাকসিন নিলাম, এখন সবাই নিন বলেছেন খাদ্যমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি রয়েছে বলেছেন দুদক চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিন। পল্লবী থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী মফিজুর গ্রেপ্তার দৈনিক ইত্তেফাক। এবং মিয়ানমার থেকে ইয়াবা পাচার, সীমান্তে বন্দুকযুদ্ধে 2 রোহিঙ্গা নিহত দৈনিক সমকাল। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে, আন্দোলনজীবীরা পরজীবী, এদের ছুঁড়ে ফেলতে হবে, কৃষক বিক্ষোভ নিয়ে মোদী দৈনিক আনন্দবাজার পত্রিকা। দিল্লির অস্বস্তি বাড়িয়ে কাশ্মীর নিয়ে বড় পদক্ষেপ নিউ ইয়র্ক প্রশাসনের, প্রতিবাদ ভারতের দৈনিক সংবাদ প্রতিদিন। এবং বিধানসভা ভোটে জোট চান অখিলেশ, চিঠি দিলেন মমতাকে দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে গতকাল থেকে। করোনা টিকা প্রসঙ্গে দৈনিক ইত্তেফাকের খবর, টিকা নিলেও সবাইকে মাস্ক পরতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। তবে মানব জমিনের খবরে লেখা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে সাংবাদিকরা জানতে চান, নির্বাচন ব্যবস্থাকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে কি? এ প্রশ্ন শুনে সিএসি অবশ্য কয়েক সেকেন্ডের জন্য অপ্রস্তুত হয়ে যান। পরে তিনি বলেন, এ সময় এ প্রশ্ন কেন? তিনি হেসে দিয়ে অন্য প্রশ্নে চলে যান। রোববার প্রথম দিন টিকা নিয়ে ভয়কে জয় করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, 54 জন বিচারপতি, কয়েকজন প্রতিমন্ত্রী, এমপি, মেয়র, সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, দুদক চেয়ারম্যান বলেছেন, দুর্নীতি সভ্যতার প্রাচীনতম অপরাধের একটি সামাজিক ব্যাধি, এ অপরাধ বৈশ্বিক, তবে মাত্রার তারতম্য রয়েছে। বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা রয়েছে, একথা অস্বীকার করা সমীচীন হবে না। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সরকারি পরিষেবা, সর্বোপরি মানুষের জীবনমান উন্নয়নের প্রতিটি সূচকে দুর্নীতির নেতিবাচক প্রভাব রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এ থেকে পরিত্রাণের সংক্ষিপ্ত কোনো পথও নেই, তবে কোনোভাবেই দুর্নীতির কাছে পরাজিত হওয়ার সুযোগ নেই। সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি রয়েছে। আর জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ঘাটতির কারণে দেশে দুর্নীতি বেড়েই চলছে।
রাজনীতির খবর, খালেদা জিয়ার জেলে যাওয়ার 3 বছর আজ দৈনিক ইত্তেফাকের এশিয়র নামের খবরে লেখা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়ার 3 বছর পূর্তি আজ। তার মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির আয়োজন করে দলটি। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজায় কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। তার বিরুদ্ধে আরও 34টি মামলা রয়েছে। 25 মাসের বেশি সময় কারাবন্দী থাকার পর গত বছরের 25 মার্চ করোনাকালে খালেদা জিয়া পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি পান। এরপর আরও এক দফা তার জামিনের মেয়াদ বাড়ানো হয়। জামিনে মুক্তির পর থেকে তিনি তার গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন। বিএনপি বলছে, গুলশানে ভাড়া বাসায় থাকলেও কার্যত গৃহবন্দী বেগম খালেদা জিয়া।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আন্দোলনজীবীরা পরজীবী, এদের ছুঁড়ে ফেলতে হবে, কৃষক বিক্ষোভ নিয়ে মোদি, এই শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, রাষ্ট্রপতি ভাষণের জবাবে ধন্যবাদ দিতে গিয়ে কৃষক আন্দোলন নিয়ে সোমবার সংসদে কড়া বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্দোলনকারীদের কটাক্ষ করে আন্দোলনজীবী বলে মন্তব্য করেন তিনি। মোদি বলেন, এরা পরজীবী, এদের ছুঁড়ে ফেলতে হবে। 3 কৃষি বিল নিয়ে সরব বিরোধীদের বিরুদ্ধে এভাবেই সংসদে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কিষাণ সম্মান নিধি নিয়ে মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাল্টা তথ্যসহ জবাব মুখ্যমন্ত্রী মমতার, দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। রোববারই হলদিয়ায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিষাণ সম্মান বিধি প্রকল্প চালু না করা নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করে গেছেন। তার অভিযোগ, শুধুমাত্র তৃণমূল সরকারের রাজনৈতিক দূরভিসন্ধির জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আয়ুষ্মান ভারতের মতো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পাননি। সোমবার রাজ্য বিধানসভায় মোদির সেই কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলে দিলেন, রাজ্যের কৃষকদের নিয়ে মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিধানসভা ভোটে জোট চান অখিলেশ, চিঠি দিলেন মমতাকে, আজকালের এই শিরোনামের খবরে বলা হয়েছে। 21-এর বিধানসভা ভোটে বাংলার বিভিন্ন আসনে এবার প্রার্থী দিতে চান সপা প্রধান অখিলেশ যাদব। বিজেপিকে আটকাতে বাংলার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করেই বাংলার ময়দানে নামতে চান অখিলেশ। কয়েক মাস ধরেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তৃণমূলকে সমর্থন করার ব্যাপারে ইঙ্গিত দিচ্ছিলেন। এবার সরাসরি তৃণমূলের সঙ্গে জোট করতে চেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন অখিলেশ।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে শ্রোতাদের চিঠিপত্র আসর। প্রিয়জন,
প্রিয়জন,
প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। চিঠিপত্রের দিকে নজর দেওয়ার আগে আজও আমি একটি হাদিস শোনাতে চাই। ইমাম হাদি আলাইহিসসালাম বলেছেন, স্বার্থপরতা জ্ঞান অর্জনের পথে বাধা এবং তা অজ্ঞতা ডেকে আনে।
আমরা স্বার্থপর না হয়ে বরং পরোপকারী হওয়ার চেষ্টা করব, এ প্রত্যাশা রেখে চিঠিপত্রের ঝাঁপি হাতে তুলে নিচ্ছি। আসরের প্রথম চিঠিটি এসেছে কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে, আর লিখেছেন শরীফা আক্তার পান্না। তিনি লিখেছেন, 14 জানুয়ারি প্রচারিত রংধনু আসরে পশু পাখির প্রতি এক বুড়ির ভালোবাসার গল্প প্রচারিত হয়েছে। এ গল্প থেকে আমরা মানবকুলে পশু পাখির গৃহপালিত হওয়া সম্পর্কেও জানতে পেরেছি, সেই সাথে বুঝতে পারলাম যে কাউকে ভালোবাসলে তার প্রতিদান অবশ্যই পাওয়া যায়। চমৎকার শিক্ষণীয় গল্পটির জন্য আবারও ধন্যবাদ জানাই।
রংধনু আসর সম্পর্কে মতামত সমৃদ্ধ চিঠির জন্য বোন শরীফা আক্তার পান্না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন আমাদের নিয়মিত পত্র লেখক হারুনুর রশিদ। তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো শুনে এতটাই মুগ্ধ হচ্ছে যে আমার কাছে রেডিও তেহরানের এক একটি অনুষ্ঠানকে মনে হয় যেন এক একটি গণমাধ্যম কিংবা এক একটি আলোকিত প্রতিষ্ঠান। রেডিও তেহরান কেবলমাত্র একটি রেডিও চ্যানেল নয়, এটি হল মানব জীবনের জন্য অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ এক প্ল্যাটফর্ম, যাতে সবার সংযুক্ত থাকা প্রয়োজন বলে আমি মনে করি।
রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে সত্যিই ভালো লাগলো। আশা করি নিয়মিত এভাবেই চিঠি লিখে আমাদের প্রেরণা যোগাবেন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার জীবনপুর থেকে আশরাফুল আশেক পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, কুরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাত সহ সমসাময়িক প্রসঙ্গ এবং নতুন অনুষ্ঠান আদর্শ মানুষ গড়ার কৌশল ভালো লাগছে। ভালো লাগে ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণও, তবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আরও বেশি প্রচারের প্রস্তাব দিয়েছেন এ শ্রোতা ভাই।
এ মুহূর্তে রেডিও তেহরানের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানগুলো হচ্ছে প্রিয়জন, রংধনু, স্বাস্থ্য কথা ও আলাপন। এর বাইরে ঠিক কী ধরনের অনুষ্ঠান চান তা সুস্পষ্টভাবে উল্লেখ করলে আমরা চেষ্টা করব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। তো আশরাফুল আশেক ভাই, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ঢাকা সেনানিবাসের ফ্রেন্ডস ডিএক্স সিং ক্লাবের সভাপতি মোহাম্মদ সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, 11 জানুয়ারি 2021 তারিখের পুরো অনুষ্ঠান শুনলাম। বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাতের পর প্রিয়জন অনুষ্ঠানে কুমিল্লার বন্ধু মাহফুজুর রহমানের চিঠি ও যুবরাজ ভাইয়ের সাক্ষাৎকার ভালো লেগেছে। ভালো লেগেছে কবি আমিন আল আসাদের স্বরচিত কবিতা আবৃত্তিও।
আমিন আল আসাদের কবিতাসহ আমাদের অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি নিয়মিত চিঠি লিখবেন।
আচ্ছা, কবিতার প্রসঙ্গ যখন উঠলই, তখন একটা কবিতা শুনলে কেমন হয়?
ভালোই তো হয়। আজ আমরা কবি কাজী নজরুল ইসলামের আজাদ কবিতার অংশবিশেষ শুনব। বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তিকার মুস্তাগিসুর রহমান রতনের উচ্চারণে।
কোথা সে আজাদ, কোথা সে পূর্ণ মুক্ত মুসলমান, আল্লাহ ছাড়া করে না কারেও ভয়, কোথা সে ইব্রাহিম, কোথা সে আরিফ, কোথা সে ইমাম, কোথা সে শক্তিধর, মুক্ত যাহার বাণী শুনে কাঁদে ত্রিভুবন থর থর। কে দিয়েছে সে তৌখিদে সুধা পরামৃত হায়, যাহারে হেরিয়া পরাণ পরম শান্তিতে ডুবে যায়। আছে সে কোরআন মসজিদে আজিও পরম শক্তি ভরা, ওরে দুর্ভাগা এক কণা তার পেয়েছিস কেউ তোরা। সেই সে নামাজ রোজা আছে আজও, আজও সে কলমা আছে আজও ওথলায় আবে জমজম কাবা শরীফের কাছে। নামাজ পড়িয়া রোজা রেখে আর কলমা পড়িয়া সবে কেন হতেছিস দলে দলে তোরা, কত লেখা হেঁটে জবে। আজিও তেমনি জামায়েত হয় ঈদগাহে মসজিদে, ইমাম পড়েন খুতবা শ্রোতার আঁখি ঢলে আসে নিদে, যেন দলে দলে কলের পুতুল শক্তি সঞ্চয়ে নাহি কো ইমাম বলিতে হইবে ইহারা মুসলিমিন। ধন্যবাদ।
চমৎকার একটি কবিতা শুনলাম, ধন্যবাদ রতন ভাইকে। কবিতার পর আবারও চিঠির দিকে নজর দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া শিমুলিয়া থেকে এস এম জাকির হোসেন পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, নতুনভাবে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান পেয়ে সত্যিই আমি গর্বিত। তরতাজা বিশ্ব সংবাদ শুনে এক নজরে গোটা বিশ্বের খবরাখবর পেয়ে যাই। এছাড়া ধর্মীয় কালচার, কোরআন হাদিসের বাণী সহ ইরানের জীবনযাত্রা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান শুনতে ভালোই লাগে। চিঠির একাংশে তিনি ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি শ্রোতা সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন।
ভাই জাকির হোসেন, অনুষ্ঠান সম্পর্কে মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আর শ্রোতা সম্মেলনের বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেব। আশা করি তারা ইতিবাচক পদক্ষেপ নেবেন। আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে, আর লিখেছেন শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সান্যাল। তিনি লিখেছেন, 19 জানুয়ারি রেডিও তেহরানের ফেসবুক পেজে একটি প্রশ্ন রাখা হয়। প্রশ্নটি ছিল, আপনার দৃষ্টিতে ইরানের ইসলামী বিপ্লবের 42 বছরে সবচেয়ে বড় অর্জন কি? এর উত্তরে এই পত্রের অবতারণা।
বিধানচন্দ্র লিখেছেন, ইরানের ইসলামী বিপ্লব সহস্রাব্দের এক অত্যাশ্চর্য ঘটনা। অন্য সাফল্য বাদ দিলেও কেবল 42 বছর ধরে আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়ে থাকাটাই এক মহাবিস্ময়। পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়ার মতো বহু সাফল্য অর্জন করেছে। ইরান মহাশূন্যে পাঠিয়েছে নিজস্ব প্রযুক্তির 2টি কৃত্রিম উপগ্রহ। বিজ্ঞান গবেষণায় ইসলামী ইরান এখন বিশ্বের শীর্ষ পর্যায়ের কয়েকটি দেশের অন্যতম। সর্বোপরি ইসলামী বিপ্লবের ফলে ইরানি জাতি একদিকে নিজেদের ভোটাধিকার অর্জন করেছে, অন্যদিকে বিশ্বের দরবারে ক্ষমতা মর্যাদা ও প্রভাব সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ জাতিতে পরিণত হয়েছে।
গত 42 বছরে ইরানের অর্জন সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। তো মতামতের জন্য বিধান চন্দ্র সান্যাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের এ পর্যায়ে আগামী 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস 2021-এর শুভেচ্ছা জানিয়ে যারা মেইল করেছেন তাদের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। নারায়ণগঞ্জের আলী সাহার্দি থেকে এইচ এম তারেক এবং মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে ফারিয়া খানম মুমু।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে রেডিও তেহরানের সকল শ্রোতাবন্ধুকে রেডিও তেহরানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এবার আমরা কয়েকজন ডিএক্সআর এর নাম জানাতে চাই যারা আমাদের অনুষ্ঠান শোনার পর শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের ছত্তিশগড় থেকে আনন্দমোহন বাইন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমুদ্দিন, বাংলাদেশের টাঙ্গাইল থেকে আবু তাহের, শাহাদত হোসেন কিশোরগঞ্জ থেকে, জামালপুর থেকে আয়েশা সিদ্দিকা আশা এবং জাওয়াদ সাবের মরক্কো থেকে।
শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।
সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC নৌ ইউনিটে যুক্ত হয়েছে 340টি যুদ্ধযান। আজ দক্ষিণের উপকূলীয় শহর বন্দর আব্বাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব যুদ্ধযানের সংযুক্তি ঘোষণা দেওয়া হয়। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। মস্কো সফরে গেলেন ইরানের সংসদ স্পিকার বাকের কালিবফ। দুমার স্পিকারের কাছে হস্তান্তর করলেন সর্বোচ্চ নেতার বিশেষ বার্তা। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে দাবি বাইডেনের। অসংলগ্ন বক্তব্য সংশোধন করার আহ্বান জানালেন জারিফ। বাংলাদেশে খালেদা জিয়ার কারাবন্দিত্বের 3 বছর পূর্তি, তাকে পুরোপুরি মুক্তি দেওয়ার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করল BNP। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2 নম্বর লোক বললেন তৃণমূল নেতা। মিম আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না বলে প্রত্যয় OIC-র। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, GPA বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.